কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 26 আগস্ট বুধবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। দৈনিক যুগান্তরের শিরোনাম, 6 দফা বঙ্গবন্ধু নিজের চিন্তার ফসল শেখ হাসিনা। আবারও 6 দিনের রিমান্ডে শাহেদ, পাপিয়া দম্পতির বিরুদ্ধে প্রতিবেদন 13 সেপ্টেম্বর দৈনিক ইত্তেফাক। জুলাই থেকে করোনার ভ্যাকসিন প্রয়োগ করছে চীন দৈনিক সমকাল। স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে, অথচ সরকার কিছুই শুনছে না, ডাক্তার জাফরুল্লাহ দৈনিক কালের কণ্ঠ। ট্রাম্পের বিরুদ্ধে নৈতিকতা লঙ্ঘনের অভিযোগ প্রথম আলো। ডাক্তার সাবরিনার 2টি NID কেন, ইসির কাছে প্রশ্ন দুদকের। বাংলাদেশ প্রতিদিন। নিউ নর্মাল লাইফ এখন কার্যত জীবন হয়ে যাচ্ছে দৈনিক মানব জমিন। ভারতের কয়েকটি খবরের শিরোনাম। গালোয়ানের ঘটনা ইতিহাসের একটা মুহূর্ত মাত্র, সব মিটে যাবে আশাবাদী চীনা রাষ্ট্রদূত দৈনিক আনন্দবাজার পত্রিকা। বাংলার প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, চিঠির পর ফের টুইটে মুখ্যমন্ত্রীকে খোঁচা রাজ্যপালের, সংবাদ প্রতিদিন। আজকালের শিরোনাম, বিভ্রান্তি, আর্থিক মন্দা কাটাবে না, RBI রিপোর্ট নিয়ে কেন্দ্রকে খোঁচা রাহুল গান্ধীর, দৈনিক আজকাল। শিরোনামের পর এবার 2টি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, রাজপথের ব্যারিকেডে সরকার ক্ষমতায় থাকতে পারবে না, BNP নেতা রিজভীর এ বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্য দেশের একটি বিরোধী রাজনৈতিক দলের নেতার স্বাভাবিক বক্তব্য। এই ধরনের বক্তব্য দেওয়ার অধিকার রাজনৈতিক দলের নেতাদের রয়েছে। আমি মনে করি যে BNP নেতা রিজভী আহমেদ সে ধরনেরই বক্তব্য দিয়েছেন এবং তিনি নিশ্চয়ই তার দলের নেতা কর্মীদেরকে উজ্জীবিত করার চেষ্টা করেছেন এই বক্তব্যের মাঝ দিয়ে। এখন এই বক্তব্যের বাস্তবতা কতটা সেটা যদি আমরা খুঁজতে যাই, তাহলে আমরা বলবো গত 5-7 বছর বা তার একটু বেশি সময় ধরে BNP বাংলাদেশে যে আন্দোলন করেছে তাতে আমরা সরকার পতন তো পরের কথা, আমরা সেই রকম কোনো লক্ষণও দেখি। হ্যাঁ, তার আগে একটা পর্যায়ে দেশে আন্দোলন তৈরি হয়েছিল, সেই আন্দোলন এই সরকার যেভাবেই হোক দমন করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে পরিস্থিতিটা এখন এমন যে চাইলেই BNP রাজপথে বিরাট বড় আন্দোলন গড়ে তুলতে পারবে, আমার মনে হয় বাংলাদেশে সেই রকম একটা পরিবেশ এই মুহূর্তে বিরাজ করছে না। এছাড়া যেহেতু জোটে একটা ভাঙন হয়েছে, 20 দলীয় জোটে, সেক্ষেত্রে রাজপথের আন্দোলন কতটা কার্যকরভাবে গড়ে তুলতে পারবে BNP তা নিয়েও আমার বিস্তর সন্দেহ আছে। ফলে BNP নেতা রিজভী আহমেদের এই বক্তব্যকে আমি নিতান্তই রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখছি।
মিয়ানমারের বেশ কয়েকজন মুসলিম রাজনীতিবিদকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে, বিষয়টি আপনি নিশ্চয়ই দেখেছেন, কি বলবেন আপনি?
জি, মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী আসলে ইতিহাসের একটি করুণতম অধ্যায় পার করছে বলে আমি মনে করি। তারা যেমন দেশের ভেতরে রীতি নির্যাতিত হয়েছে, গণহত্যার শিকার হয়েছে, নারী শিশুরা যেমন ভয়াবহ অত্যাচারের মুখে পড়েছে, তেমনি দেশের ভেতরে যারা আছে তারা একেবারে রাজনৈতিক অধিকার হারা, একেবারে মৌলিক যে অধিকারগুলো, নিজ ভূখণ্ডে বসবাস করার, অন্ন পাওয়ার, বাসস্থান পাওয়ার, চিকিৎসা পাওয়ার, শিক্ষা পাওয়ার, এই অধিকারগুলো রোহিঙ্গা মুসলমানদের নেই। মিয়ানমারে কাজ করা বাংলাদেশের একজন কূটনীতিকের মুখে আমি শুনেছিলাম সেখানকার ভয়াবহ চিত্র, তার মুখে যে বর্ণনা আমি শুনেছিলাম মিয়ানমারের বিশেষ করে রোহিঙ্গা জনগোষ্ঠীর কষ্টের বর্ণনা, তাতে আমি তখনই বুঝেছিলাম যেটি ফিলিস্তিনের মানুষের চেয়ে চরম নির্যাতন, নিপীড়ন এবং কষ্টের ভেতরে আছে রোহিঙ্গা মুসলমানেরা। সেখানকার মুসলমানরা এখন রাজনৈতিক অধিকার আদায়ের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এটা আসলে ভাবাটা খুব কঠিন ব্যাপার, কারণ সেখানকার যে গণতান্ত্রিক নেত্রী অং সান সু চি, তিনি গণতন্ত্রের জন্য লড়াই করলেও তার ভিন্ন চেহারা আমরা এখন দেখছি। এর উপরে গিয়ে যে কথা বলতে হবে সেটি হচ্ছে এই যে মিয়ানমারে যদিও কথিত গণতান্ত্রিক সরকার আছে কিন্তু সেখানকার ক্ষমতামূলক নিয়ন্ত্রিত হয় সেনাবাহিনীর মাধ্যমে। অতএব মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের কোন রকমের অধিকার পাওয়াটা আমি এখনো মনে করি একটা স্বপ্নের ব্যাপার, কল্পনার ব্যাপার।
জনাব শাহদুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব কাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। গালোয়ানের ঘটনা ইতিহাসের একটি মুহূর্ত মাত্র, সব মিটে যাবে আশাবাদী চীনা রাষ্ট্রদূত। দৈনিক আনন্দবাজার পত্রিকার এই খবরে লেখা হয়েছে, গালোয়ান উপত্যকায় গত জুনে চীনা ও ভারতীয় জওয়ানদের সংঘর্ষের ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক ও ইতিহাসের একটি সংক্ষিপ্ত অধ্যায় বলে মনে করেন ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সুন ওয়েই জং। তিনি বলেন, এখন আমরা এটা মিটিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছি। দিল্লিতে চীন ভারত যুব ফোরামের একটি অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ওয়েই ডং বলেন, এই 21 শতকে প্রতিবেশী দুটি দেশের সম্পর্ক কখনো পিছনের দিকে হাঁটতে পারে না, বরং তা আগামী দিনে উত্তরোত্তর আরও মজবুত হয়ে উঠবে। ওয়েই ডং এর বক্তব্য, ভারত ও চীন দুটি দেশই এখন উদীয়মান, এই পরিস্থিতিতে পুরনো দিনের মতাদর্শগত বিভেদ থেকে সরে আসা উচিত দুটি দেশেরই। প্রতিবেশী এই দুটি দেশের মধ্যে এখন বন্ধুত্বপূর্ণ সহযোগিতাটাই বেশি জরুরি। আমি তো আগেই বলেছিলাম, আরবিআই এর রিপোর্ট তুলে কেন্দ্রকে নিশানা রাহুলের দৈনিক আনন্দবাজার পত্রিকা। এ খবরে বলা হয়েছে, দেশের বেহাল অর্থনৈতিক দশা নিয়ে এদিন ফের সরব হলেন রাহুল গান্ধী, টুইটারে তোপ দাগলেন কেন্দ্রকে। রাহুল গান্ধী লিখলেন, সংবাদ মাধ্যমের দ্বারা বিভ্রান্তি ছড়িয়ে আখেরে গরিবদের কোনো লাভ হবে না, আর্থিক মন্দা কাটানো যাবে না। আমি গত কয়েক মাস ধরে যে হুঁশিয়ারি দিচ্ছি এখন আরবিআই সেটাই বলল। শুধু ব্যবসার কথা না ভেবে মানুষের দুর্ভোগের কথা ভাবুন, কেন্দ্রকে তোপ সুপ্রিম কোর্টের। দৈনিক সংবাদ প্রতিদিনের এই খবরে লেখা হয়েছে, স্থগিত ইএম এর ওপর সুদ আদায় নিয়ে এবার কেন্দ্রকে তুলো ধুনা করল সুপ্রিম কোর্ট। আগামী 1 সেপ্টেম্বরের মধ্যে এই ইস্যুতে সরকারকে অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। করোনা পরিস্থিতি, ফের বাড়ল করোনা সংক্রমণের হার, 24 ঘন্টায় মৃত্যু ছাড়াল হাজারের গণ্ডি, এ সময় আক্রান্ত 67,000 ছাড়িয়েছে। ভারতে মোট আক্রান্ত 32,34,000-এর বেশি আর মোট মৃত্যু হয়েছে 59,449 জন। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।